14 ডিসেম্বর 2018 তারজুমানেকা বিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পূর্বে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিদায়তি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বয়কট করল, আবু তালেব সেই কঠিন দুর্দিনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াইছেন, ভরপুর সহযোগিতা করছেন, পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছেন। খাজা আবু তালেব
সেই মানুষটার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কালেমা পড়েন, ঈমান আনেন, আমি আল্লাহর নিকট সুপারিশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু তালেবের সীমাহীন সুধারণা ছিল, যদিও তিনি ভাতিজা, নবী আবু তালেবের ভাতিজা, তারপরও আবু তালেবের সীমাহীন সুধারণা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আবু তালেবের ঠোঁট নড়তে শুরু করছে, এখনো তিনি কালেমা পড়বেন, এমন সময় আরবের নেতারা যারা উপস্থিত ছিল তখন তারা ভৎসনা দিতে শুরু করলো, ধিক্কার আর তিরস্কার করতে শুরু করলো যে আরবের মহান নেতা মৃত্যুমুখে আরব জাতির মুখে আজকে চুনকারি লাগাই যেতেছেন, আপনি মৃত্যুর এই মুহূর্তে সমগ্র আরবকে আপনি কলঙ্কিত করে যেতেছেন, আমাদের নেতাই সে নিজের ভাতিজার হাতে মরিদ হয়ে গেছে। আবু তালেব কবি ছিলেন, তখন তিনি এক দীর্ঘ কবিতা পাঠ করলেন যার অর্থ হল, এ ভাতিজা আমি জানি তুমি সত্য, তোমার দিন সত্য, আমার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই দিন কবুল করতে পারতেছি না, কারণ আমি জানি যে তোমার দিন কবুল না করলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই, এটা আমার অন্তর থেকে বিশ্বাস, কিন্তু আমি দিন কবুল, দিন কবুল কি অন্তরে বিশ্বাস করা, মুখে সেটা ঘোষণা করা, দুইটা তো, ঈমান কবুল তো তখন হবে। তো আমি যদি এই মুহূর্তে ঈমান কবুল করি, ইসলাম কবুল করি, আরব জাতির কাছে আমি লুচ্ছিত হই, অপমানিত হই, আর যদি দিন ঈমান কবুল না করি তো আমাকে চিরদিনের জন্য জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ফাফতারতু নার আলাল আর, আমি আরব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে জাহান্নাম কি বেছে নিলাম, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝতেছেন ভাইয়া? এই প্রেক্ষিতে রব্বুল আলামিন যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণভাবে মানে ব্যথিত হয়েছেন, কষ্ট পাইছেন নিজের চাচার কাফের হয়ে মরার কারণে, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিঃসন্দেহে আপনি নবী হওয়া সত্ত্বেও, সব নবীদের শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও আপনি কাউকে নিজে হেদায়েত দিতে পারেন না, লা তাহদি মান আহবাবতা, যাকে চান আপনি তাকে হেদায়েত দিয়ে দেবেন সেটা আপনার হাতে আমি রাখিনি, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হ্যাঁ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেয়, কথা বুঝে আসছে ভাইয়া? আল্লাহ যাকে চান আল্লাহ পাক তাকে হেদায়েত দেন। একদিকে আল্লাহ বলছেন যে আমার নবী হেদায়েতের কাজ করেন, কোরআন হেদায়েতের কাজ করে, আবার ইয়াত আল্লাহ পাক বলছেন যে যে আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের অর্থ তাহলে কি? দুইটা, আমার নবী হেদায়েতের কাজ করেন, তার মানে সব নবী রাসূলগণ হেদায়েতের কাজ করেন, সেটা হলো যে হেদায়েতের মানে হকের পথ বাতলান, ইমানের পথ বাতলান, ইসলামের পথ বাতলান, জান্নাতের পথ বাতলান, জাহান্নাম থেকে বাঁচার পথ বাতলান, এটা হলো হেদায়েত। আরেক হেদায়েত হলো অন্তরে ইমান দিয়ে দেওয়া এবং ইমানের উপর মৃত্যু দিয়ে দেওয়া, জান্নাতের ফয়সালা করে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেওয়া, এই যে হেদায়েত, এই হেদায়েত সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। কি কথা বুঝেন না ভাইয়া? কিন্তু এখন কিছু লোকের মুখে শুনি কোন হুজুর নাকি বলেন যে হেদায়েত আল্লাহর হাতেও নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি কথা এগুলো, এমন উদ্ভট উদ্ভট কথা শুনতে থাকি আমরা দিনরাত, ঈমান আর নেক আমলের নামে, যেগুলো প্রত্যেকটা বিস্ময়কর লাগে, কি পাগলামি, মূর্খতাপূর্ণ কথাবার্তা, সেগুলোকে দিন ঈমান ঈমান আমলের কথা বলা হয়। হেদায়েত আল্লাহর হাতে নেই তো কার হাতে আছে? আল্লাহর উপরে তো আছে, আপনি যখন দিনের নামে বের হবেন তখন আল্লাহ আপনার তখন হেদায়েত আসবে, হেদায়েত কোথেকে আসবে? কোন জায়গা থেকে ছুটে এসে পড়বে? পাহাড় পর্বত থেকে? হেদায়েত তো এই আয়াতে পাকের থেকে প্রমাণিত, নিঃসন্দেহে আল্লাহ পাকের হাতে। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এই কথা আগে পরিষ্কার করে দিয়েছেন যে হেদায়েতের পথ পাওয়ার জন্য রাস্তা হলো এই, একদিকে নিজে ঈমান আর আমলের পথে চলতে হবে, এলম ঈমান আমলের পথে চলতে হবে, এলম ব্যতীত কোনো আমলের কোনোই মূল্য নেই, এলম নাই তো আমল কিসের? যতটুকু আমল করবে বান্দা কোরআন হাদিসের এলেমের মোতাবেক হওয়া জরুরি। যতটুকু আমল করবে সেটা ইখলাসের সাথে হওয়া জরুরি। যত সারা দুনিয়ার আমল করলো ইমানই নেই তো তাহলে তো কিছুই নেই। এজন্য পহেলা ইমান থাকা জরুরি, ইখলাস থাকা জরুরি, সুন্নত মোতাবেক আমল থাকা জরুরি, শরীয়ত মোতাবেক আমল থাকা জরুরি, আর সেই শরীয়ত সুন্নতের এলেম থাকা জরুরি। এজন্য এলেম অর্জন করাও জরুরি। আর এলেম অর্জন করবে কোথায়? জাহেলের কাছে গিয়া, মূর্খের কাছে গিয়া। এলেম অর্জন করবে নবীর নিকটে। এলেম অর্জন করবে কোথায়? নবীর নিকটে। যখন দুনিয়াতে নবী নেই তখন কোথায়? নবী পরিষ্কার বলে দিয়েছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের নিকটে আসমানি এলেম মজুদ তারা নবীদের ওয়ারিস। যেই দৌলত নবীদের হাতে বন্টন হইতো সেটা ওলামায় দ্বীনের হাতে বন্টন হয়। কথা বুঝতেছেন ভাই আপনারা? হ্যাঁ। এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তো উম্মতকে ওলামায় দ্বীনের দিকেই মুতাওয়াজ্জে করা উচিত, যাতে ওলামায় দ্বীন থেকে মানুষ দ্বীনের শিক্ষা গ্রহণ করে। কোনো আলেমে দ্বীন সিজদার তরিকা দুইটা বদলাবেন না, কোনো আলেমে দ্বীন রুকুর তরিকা দুইটা বদলাবেন না, কোনো আলেমে দ্বীন নামাজ ছয় অক্ত বলবেন না, কোনো আলেমে দ্বীন নামাজ তিন অক্ত বলবেন না, কোনো আলেমে দ্বীন জুমার নামাজ দশ রাকাত ফরজ বলবেন না, কোনো আলেমে দ্বীন জুমার নামাজ চার রাকাত ফরজ বলবেন না, কোনো আলেমে দ্বীন জুমার নামাজ দুই রাকাতের বেশি ফরজ বলবেন না, কোনো আলেমে দ্বীন জোহরের নামাজ চার রাকাতের বেশি ফরজ বলবেন না, কোনো আলেমে দ্বীন এই কথা বলতে পারেন না যে ফজরের নামাজ তিন রাকাত, ফজরের নামাজ তিন রাকাত ফরজ। অর্থাৎ সারা দুনিয়ার ওলামায়ে কেরাম শরীয়তের হুকুম আকাম মাসলা মাসায়েলের ব্যাপারে একমত, এক কথা, এক জবান হইতে বাধ্য। হ্যাঁ, কোনো কারণে তাদের নিজেদের মধ্যে মতানৈক্য থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের হুকুম আকাম বলতে গেলে তারা এক সুরে কথা বলতে বাধ্য হন, এর বাইরে যাওয়া সম্ভব না। তার মানে হলো যে নবী রসুলগণের রেখে যাওয়া যে সম্পদ, সম্পত্তি, সম্পত্তি তো না যে সম্পদ, আসমানি সম্পদ, সেটা ওলামায়ে দ্বীনের হাতে বন্টন হতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে সেই জিনিস গ্রহণ করার তৌফিক দান করে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল যা যা দিতে থাকেন তোমরা সবাই নিতে থাকো। কি কথা বুঝেন নাই? যা যা দিতে থাকেন সেটা তোমরা নিতে থাকো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আর যেই যেই কাজ থেকে আমার নবী বারণ করেন, বিরত থাকতে বলেন, সেখানে তোমরা বিরত থাকো। বোঝা গেল নবীর নিকট থেকে নিতে থাকা এটা দিন, নবী যেখানে বাধা দেন সেখানে বিরত থাকা সেটা দিন। তো নবী দেখলেন যে আমি তো চলে যাব, তো ওরা নিবে কোথেকে? তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু নির্দেশে তিনি বাতলাইয়া দিলেন যে আমার পরে তোমরা দিন নিবে ওলামায় দিন থেকে। এজন্য মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, জুমলা আলম জি সবাব গুমরাহ আসুন কমকসে জবদাল হক আগাশ। সারা জাহানে গুমরাহি ছড়াইতেছে এই কারণে যে ওলামায় রব্বানীন থেকে, আল্লাহওয়ালা ওলামায় দিন থেকে মানুষ দিন শেখে না, আল্লাহওয়ালাদের নিকট থেকে দিন নেয় না। তো যেখান থেকে যে উৎস থেকে দিন গ্রহণ করে সে লোক তো দিন নিজেই বুঝে না। তার কাছে কোরআনের আলো নাই, তার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলো নাই, তার কাছে শরীয়তের আলো নাই, এলমে শরীয়তের আলো নাই, আহকামে শরীয়তের এলমের আলো নাই। তো নিজের খেয়াল থেকে বলতে থাকে, নিজের খেয়াল থেকে বলতে থাকে, তো দুইটা ভালো বললো, দশটা ভালো বললো, আর নব্বইটা উল্টা পাল্টা বলতে থাকে। দশটা এটা ভালো জিনিস আর নব্বইটা হলো সব অন্ধকার বলার কথা। এইভাবে অন্ধ লোকের যে অনুসরণ করবে সে গর্তের ভিতরে পড়ে যাবে। কি শুনতেছেন ভাইয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম ওয়ালা মাউকুম, যে তোমাদের যদি আনন্দ লাগে যে নামাজ পড়লে নামাজ যেন কবুল হয়ে যায়, তাহলে তোমাদের নামাজের ইমাম যেন হন উলামায়ে কেরাম। ফালিয়া উম্মাকুম ওয়ালা মাউকুম, নামাজ কবুল হোক এটা যদি তুমি চাও তাহলে তোমার নামাজের ইমাম হবেন উলামা। তো কি হবে তাহলে? তো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার তিনি আরো সুন্দরভাবে এটার ব্যাখ্যা করে বলতেছেন, ফা ইন্নাহু আব্দুল্লাকুম বাইনাকুম ওয়া বাইনা রব্বিকুম, আল্লাহর নিকট তোমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য উলামায়ে দ্বীনই হচ্ছেন যোগ্য প্রতিনিধি। এটাও বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন আমার ভাইয়েরা? উম্মতের অন্তরে উলামায়ে দীন, নবীর পরে উলামায়ে দীনের মহব্বত, শ্রদ্ধা, ভক্তি, আদর যত বাড়বে, তো তার মধ্যে ঈমান তত বাড়বে, দীন তত বাড়বে। ওলামায় দিন থেকে উম্মত যত কাটবে, সরবে, দূরে যাবে, তাদের প্রতি বিদ্বেষী হবে, তাদের শত্রুর কাতারে গিয়ে দাঁড়াবে, নিজেদেরকে তাদের শত্রু ভাববে অথবা ওলামায় দিনকে শত্রু ভাববে, তো এই দূরত্বের কারণে প্রকৃতপক্ষে তারা আখেরাত বরবাদের রাস্তা পরিষ্কার হতে থাকবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم وإن العالم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في جوف الماء। رسول پاک صلی اللہ علیہ وسلم বলেন, একজন আলেম দ্বীনের জন্য আল্লাহ পাকের নিকট মাগফিরাতের দোয়া করতে থাকেন আসমান জমিনের সমস্ত মাখলুকাত, حتى الحيتان في جوف الماء, এমনকি পানির ভিতরের মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে। হাত্তান নামলা ফি জোরহা, এমনকি গর্তের ভিতরের পিপিলিকারা পর্যন্ত আলমী দিনের জন্য দোয়া করতে থাকে। শুনতেছেন আমার ভাইরা, এগুলো আল্লাহর কথা শুনাইতেছে, আল্লাহর রসুলের কথা শুনাইতেছে, যেটা রসুলের কথা সেটাও আল্লাহর কথা। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমার রসুল আমার কথার বাইরে কথা বলেন না। ওমা ইয়ামুতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যাই বলেন, যাই কোরআনের আকারে বলেন, যাই কোরআন হাদিসের আকারে বলেন, সবটা আমার পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত ইলমি তিনি বিতরণ করেন। এক সাহাবি সব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনতেন সেটা লিখতেন, আব্দুল্লাহ ইবনে আমর। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যা শুনতেন সাথে সাথে লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খালি মুখস্থ করতেন, তিনি লিখতেন না, স্মরণ শক্তি তার বেশি ছিল। অনেকে এটা বলে যে ঘরের থেকে বের হয়ে দিন প্রচার না করলে তার ঈমান আমল কবুল হবে না, এরকমও বলে, বা তার মধ্যে দিন আসবে না। এই ধারণা সঠিক কোত্থেকে? হ্যাঁ, যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জমানাতে মেয়েরা এইভাবে রাস্তায় বের হইতো, ঘরে ঘরে গিয়ে দিন প্রচারের জন্য বের হইতো, এরকম কোনো ডকুমেন্ট তো নাই। আর আশ্চর্যের বিষয় হলো এই মানুষটা, যে যিনি সবচেয়ে বড় হাদিস প্রচারকারী, হাদিসের কিতাবগুলোতে যার নাম সবচেয়ে বেশি, 5000-এর ঊর্ধ্বে নবী নবীর হাদিস বর্ণনা করছেন, এরকম দ্বিতীয় সাহাবি আরেকজন নাই। কি কথা বুঝেন নাই? আরেকজন পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ হাদিস বয়ান করেন নাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই পরিমাণ হাদিস বয়ান করেন নাই, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ হাদিস বয়ান করেন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিমাণ হাদিস উম্মতের কাছে পৌঁছাইছেন। আর কোরআনের হাদিস এই দুটাই হলো দ্বীনের মূল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। তোমাদের নিকট আমি দুই জিনিস শিখে গেলাম, এই দুইটাকে শক্তভাবে ধরে রাখলে তোমরা পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, নষ্ট হবে না, জাহান্নামি হবে না। সেই দুই জিনিস হলো যে আল্লাহর কোরআন আর আমি নবীর হাদিস আমার জীবন আদর্শ। কি কথা বুঝেন নাই? এই দুটো হলো মূল। এই এই ক্ষেত্রে হাদিসের খেদমত করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এইভাবে দিন রাত মসজিদে নববীতে পড়েই থাকতেন, কোথাও যাইতেন না। কি কথা বুঝেন নাই? সবসময় ওখানে পড়ে থাকতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন সেগুলো মুখস্থ করতে থাকতেন, মুখস্থ করতে থাকতেন, মুখস্থ করতে থাকতেন। হাফেজরা কোরআন শরীফের আয়াত যেরকম হেফজখানে বসে তালবেলিমরা মুখস্থ করতে থাকে না, মুখস্থ করতেই আছে, করতেই আছে, কয়েকদিন পর কিরে তোর কয় পারা, আমার এক পারা, আবার কয়েকদিন পর বাবাজি কয় পারা হলো, 10 পারা, কিছুদিন পরে 25 পারা, কিছুদিন পরে বলে যে হাফেজ হয়ে গেছে, পাগড়ি নিবে। ওয়া ভাই সুবহানাল্লাহ, আশ্চর্য কি নেয়ামত! 30 পারা কোরআন যার সিনাতে, সে কত বড়, কত বড় মর্যাদাওয়ালা। হ্যাঁ, সে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন এবং বুজুর্গ। তো তার দুই ছেলে, বড় ছেলের নাম হাফেজ মাওলানা উমর, উনি আমার সাথে ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করে। তো ছোট ছেলে আছেন, তো ওনার ছোট ছেলে আমার কাছে এটা শুনেছিলেন যে একবার যে মাওলানা শামসুল হক ফরিদপুরি আমার পিতা আমাকে বললেন যে রুহুল আমিন বলো তো আমি বড় না তোমার বড় ভাই বড়। আমি বললাম যে আব্বাজি আপনি বড়। বললেন না, তোমার বড় ভাই বড়, আমি তার চেয়ে ছোট। কেন? যে সে 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআন তার সিনাতে, আর আমি কোরআনের হাফেজ না, এজন্য সে বড়, আমি তার চেয়ে ছোট। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সে হাফেজে কোরআন, আলেমদের মর্যাদা কত বড়, উম্মত আজকে সেটাও ভুলে গেছে। দিন ইমানের বুঝ তোমাদের এতটুকু পয়দা হলো যে ওলামায় দিনের গায়ে আঘাত করাকে দিন মনে করতেছো, দিন জিন্দা করার রাস্তা মনে করতেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখানে হাদিস শরীফের ভাষা যে যে কোনো আলেমের দিনকে সম্মান করলো সেজন্য আর একজন নবীকে সম্মান করলো, যে আলেমকে আলেমের সঙ্গে বসলো সেজন্য নবীর নিকটে বসলো, যে আলেমকে দেখলো সেজন্য নবীকে দেখলো, যে একজন আলেমকে আঘাত করলো সেজন্য নবীকে আঘাত করলো। আর তালেব ইলমের মর্যাদা তো এত বড় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইনাল মালায়েকাতু লা তাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, যে যারা আসমানি ইলম শিক্ষা করতে যান সে তালেব ইলমদেরকে দেখলে ফেরেশতারা শ্রদ্ধায় নূরের ডানা বিছিয়ে দেন। এখন আলেমের ব্যাখ্যা উল্টা করা হয় এবং তালেব ইলমের ব্যাখ্যা উল্টা করা হয়, উম্মত যাতে একদম পেরেশানিতে বিভ্রান্তিতে আক্রান্ত হয়ে অন্ধকারে ডুবে যায়। যে কোন আলেমকে এই পৃথিবীতে আলেম কি কি, বেলাল রাজিয়াল্লাহু আনহু ফিরে আসবেন, আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু ফিরে আসবেন, বল হযরত হাসান বসরি ফিরে আসবেন, তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পবিত্র কোরআনে তো আলেমদেরকে অনুসরণ করতে বলছেন। তাহলে বোঝা গেল যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জমিনে আলেম রাখবেন, আর না হলে তাদেরকে অনুসরণ করতে বলার তো কোনো অর্থ হয় না। এখন বলা হচ্ছে যে যারা এই কিতাব পড়ে আলেম হয় তারা আলেম না, তো আলেম তাহলে কে আপনি বলে দেন? কি কথা বুঝেন না ভাইরা? বড় ভয়ঙ্কর কতগুলো বিভ্রান্তিপূর্ণ অন্ধকারে আচ্ছন্ন কতগুলো কথা সারা দুনিয়াতে ছড়াই দেওয়া হইতেছে। আল্লাহ পাক এই লোকদেরকে বুঝ দান করে, আমাদেরকেও হেদায়ত দেন, তাদেরকেও হেদায়ত দেন, সমস্ত মানুষকে হেদায়ত দেন এবং কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক হেদায়ত দেন। হেদায়তের দোয়া করবেন, তো হেদায়ত যদি আল্লাহর হাতে না থাকে তাহলে কিভাবে আল্লাহ পাক হেদায়ত দিবেন, সেটা তো আরেক যন্ত্রণা। মানে এই সব কথার থেকে প্রমাণিত হয় উদ্ভব কথা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে লোকটা, আর সেটার একমাত্র কারণ হচ্ছে হক্কানি ওলামায়ে দিন এবং আউলিয়া উম্মতের সোহবতে না বসা, আউলিয়া কেরামের কাছে নিজের তরবিয়ত না করা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন আমার নবী যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আসমানি কিতাবের আয়াত সমূহ তিনি তেলাওয়াত করে শোনাইয়া দেন, এ একটা গুরুত্বপূর্ণ কাজ, ভারী কাজ। এবং ওয়াইয়ালিমুল কিতাব ওয়াল হিকমা, আমার নবী আসমানি কিতাব সবিস্তারে বুঝাইয়া দেন যে কোরআনে কি কি আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, ওয়াল হিকমা, নবীর নিজের জীবনটাকে, জীবনের আমলগুলোকে পেশ করেন, নিজের জীবন জীবনের আমলগুলোর মাধ্যমে তাদের দ্বীনের তালিম করেন, যেটাকে হিকমা বলে কোরআন শরীফের ভাষা। ওয়াইয়ুজাক্কিহিম, এবং তিনি তার সাহাবীদেরকে যেমন কোরআনে পাক শিক্ষা দেন, যেমন কোরআনের এলেম শিক্ষা দেন, তেলাওয়াত শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন এবং তার জিন্দগির মাধ্যমে বিস্তারিত ইসলামের ব্যাখ্যা শিক্ষা দেন, তদ্রূপভাবে ওয়াইয়ুজাক্কিহিম, তাদের তাসকিয়া করেন, এসলাহ করেন। কি কথা বলেন নাই? এসলাহ এবং তাসকিয়া, এটা কোরআনে পাক নবীর বৈশিষ্ট্য বলে, নবীর দায়িত্ব বলে আল্লাহ পাক উল্লেখ করছেন। এখন এক কথা মুখস্থ হয়েছে দাওয়াত, খালি এই একটাই যে নবীর কাজ হলো খালি দাওয়াত, খালি দাওয়াত। নবীর কাজ শুধুই দাওয়াত না, নবীর কাজ দাওয়াত, নবীর কাজ দাওয়াত তাবলীগ, নবীর কাজ তাসকিয়া, নবীর কাজ তালিম করা, নবীর কাজ তাসকিয়া করা, সবটাই। আর একজন নবী যিনি সমস্ত নবীদের বড়, সমস্ত নবীদেরকে আল্লাহ ইলম দান করছেন, যা একলা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে তার চেয়ে বেশি ইলম দান করছেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে বলছেন যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, পরে যাদেরকে ইলম দিয়েছেন, সকলের ইলম একসঙ্গে আল্লাহ আমাকে দান করছেন। তো আল্লাহর নবীর এত ভারী জিম্মাদারি পালন করা সহজ বিষয় তো না। আল্লাহ পাক সেই কাজটা করার জন্য সারা দুনিয়ার ওলামার মধ্যে ভাগ করে দিয়েছেন, বিতরণ করে দিয়েছেন, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো। তো একজনের নবীর উত্তরসূরি নবীর নায়েব হিসাবে মসজিদে নামাজ পড়াইতেছেন, কি কথা বলেন নাই? আরেকজনে কোরআনে পাক সহিভাবে শিক্ষা দিতেছেন, যেটা নবীর কাজ ছিল। আরেকজনে কোরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিতেছেন, যেটা নবীর কাজ ছিল, তাই না? আরেকজনে সুন্নত তরিকার আমলে জিন্দেগি শিক্ষা দিতেছেন, যেটা নবীর কাজ ছিল। আরেকজনে তাসকিয়া এবং এসলাহ ও তাসকিয়ার খেদমত করতেছেন, যেটা নবীর কাজ ছিল। তো এটা শরীয়তের পরিভাষায় দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, ফরজে কিফায়া, তালিমের কাজ ফরজ। তালিম একটা হলো এলেম নিজে অর্জন করা, নিজের জিন্দগির জরুরত পরিমাণ, এটা ফরজে আইন। কিন্তু সারা পৃথিবীর মানুষকে আমি বুঝাইতে পারবো এই পরিমাণ এলেম অর্জন ফরজে কিফায়া। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজে আইন, কিন্তু জানাজার নামাজ ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি, কিছু লোক ওটা পুরা করলে পুরা মহল্লাবাসীর দায়িত্ব শেষ হয়ে গেল, পুরা হয়ে গেল। কেউ পালন করলো না, সমগ্র মহল্লাবাসী গুণাগার হবে, সমগ্র এলাকাবাসী গুণাগার হবে। কিছু লোক জানাজার নামাজ পড়ছে, বস হয়ে গেছে, আর কারো গুণা হবে না। সারা পৃথিবীতে দিন পৌঁছানোর যে দায়িত্ব, এই দায়িত্ব এটা হচ্ছে ফরজে কিফায়া। আল্লাহর কিছু বান্দার এই কাজে মজবুত থাকলে বাকি বান্দাদের গুণা হবে না। কেউ যদি এই কাজ না করে তো সবাই গুণাগার হবে, কি কথা বুঝেন নাই? এবং সেটাকে কিছু লোকে বলতেছে এটাও ফরজে আইন। কোন কিতাবে আছে ফরজে আইন? আপনি একলা করতে গিয়ে কোন জায়গায় পাইলেন যে এটা ফরজে আইন হয়ে গেছে? কি কথা বুঝতেছেন আপনারা? কি বলবো, আল্লাহ তাআলা বুঝবেন, হেদায়েত দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। ইটাইটি করলে তো আর হেদায়েত নাজিল হবে না, গালাগালি বকাবকি করলে তো হেদায়েত নাজিল হবে না। উম্মত যখন হেদায়েত কবুল করতেছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাজ করছেন, একদিকে চেষ্টা মেহনত কুরবানি পেশ করতে থাকছেন, আরেকদিকে কান্নাকাটি করতে থাকছেন। এইভাবে হেদায়েতের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে পড়ে থাকতেন, কোথাও যাইতেন না। 5000 উর্দে হাদিস উম্মত তার থেকে পাইছে, কি বিশাল সম্পদ, শুনতে পারতেছেন আপনারা? হ্যাঁ, ইয়া আল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন যে আমি বেউস হয়ে যেতাম, লোকেরা মনে করতো আমি মৃগী রুগী, তো মৃগী রুগীর চিকিৎসা আমার শুরু করে দিত। অথচ আমি মৃগী রুগী না, আমি ক্ষুধার যন্ত্রণায় বেউস হয়ে যেতাম। নিজের খাওয়ার জন্য কোনো পয়সার কোন ব্যবস্থা ছিল না, জালমার খরচটা করলে দিন পয়দা হয় না। আবু হুরায়রা কয় টাকা খরচ করছিলেন দিনের জন্য? আবু হুরায়রার কাছে পয়সাই ছিল না, বরং লোকেরা আইনে খানার ব্যবস্থা করে দিত, সেটা খায়া তিনি নবীর এলমের ভিতরে ডুবে থাকতেন। সে আবু হুরায়রা সে সাহাবায়ে কেরামের ভিতরে শীর্ষস্থানীয় এক আলেম এবং মুহাদ্দিস। কি শুনতেছেন? নিঃসন্দেহে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে তোমাদেরকে জান্নাত দিব, তোমরা জানমাল দুটোই আমি আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করো, যার কাছে যতটুকু আছে সেটা ব্যয় করো। যারা মাদ্রাসায় পড়াশোনা করে ওরা কি টাকা পয়সা ব্যয় করে না? তারা এলমি দিনের পিছনে পয়সা খরচ করে না? যেখানে কি জান মাল খরচ হয় না, যে যেখানে একজন তালবেলে মাদ্রাসাতে সে 16 বছর 20 বছর আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে, এটা কি জান পেশ করা হলো না? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ বলেন যে তালেবে ইলম যদি অল্প মেহনত করে জলদি ওলি আল্লাহ হয়ে যাবে, কারণ মা বাপ থেকে দূরে থাকার কষ্ট সহ্য করছে, খানা দানার কষ্ট স্বীকার করছে, থাকার কষ্ট স্বীকার করছে, জান পেশ করছে এবং মালও খরচ করছে, এত কষ্টের পরে অল্প মেহনত যদি করে যে গুনাহটা খালি ছেড়ে দিল, সে বহুত বড় ওলি আল্লাহ হয়ে যাবে। যাই হোক, তো হযরত আবু হুরায়রা ওখানে পড়ে থাকতেন। আরেক সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যা শুনতেন তিনি খালি লিখতেন, আবু হুরায়রা তো খালি মুখস্থ করতেন। ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা ইয়াকতুবু, একজনে গিয়া ওনাকে বলল যে আপনি নবীর জবানে যা শুনেন সব লেখেন, এটা কি ঠিক? গোসার সময় যেগুলি বলেন সেগুলো, গোসার সময় তো মানুষ অনেক কথা এরকম বলে ফেলে যেগুলো আসলে বাস্তব বিষয় না, রাগের ছুটে এই অমুকের বাচ্চা তুমুক এমনও তো বলে মানুষে। আর না হোক যে কথা বলতে হবে একটা বলে অবশ্য 10টা, তো নবীর জবানে গোসার মুহূর্ত যা আসে সবটা আপনি লেখেন, এটা দিন হয় কিভাবে, এটা কি ঠিক? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন যে একজনে এরকম প্রশ্ন করছে, তো আমি কি করব এখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জবানের দিকে ইশারা করে বললেন, গোসা হোক আর স্বাভাবিক অবস্থা হোক, যে হালতে আমার এই জবান থেকে যা বের হয় সবটা হক আর হেদায়েতের কথাই। নবীর জিন্দগিতে নবীর জীবনের সর্ব বিষয়ে তোমাদের জন্য হেদায়েতই হেদায়েত মজুদ, কামের নমুনা মজুদ সাচ্চা বন্দা হওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে তৌফিক দান করে। অল্প সময়ে বেশি কথা বলা যায় না, অল্প একটু কথা বললেই সময় শেষ হয়ে যায়। জুমার নামাজ তো ফের আল্লাহর বন্দারা আসেন, বসেন, দিনের কথা শুনেন, নামাজ পড়েন, ফের জরুরত আছে নিজেদের, বয়স হয়েছে, অসুস্থ মানুষ, খাওয়া দাওয়া করা লাগে, বাসায় যাওয়া লাগে, কোনো জরুরত থাকে পুরা করা লাগে, এর জবরদস্তি ধরেও রাখা যায় না, আটকেও রাখা যায় না। আমার ভাইরা, যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে রাস্তা বাতলাই দিয়ে গেছেন, উম্মত হকের উপরে হেদায়তের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মত উলামায় দ্বীনের এলমের আলোকে দ্বীন জিন্দেগি করবে, দ্বীন দিবে উলামায় দ্বীন থেকে। আর উলামায় দ্বীন হকের উপর থাকবে যখন উলামায় দ্বীন তাদের এলেম হয় নূরওয়ালা, আর নূরওয়ালা এলেম অর্জন হবে আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে, যাদেরকে পবিত্র কোরআনে সাদেকিন বলা হয়েছে। সাদেকিন কোরআন তাফসিরের সব কিতাব খুলে দেখেন, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং সাদেকিনের সঙ্গে থাকো। সে সাদেকিন কাকে বলে কি কথা বুঝেন না? সাদেকিন মানে যাদের জীবন পূর্ণাঙ্গ ভাবে কোরআন সুন্নার পূর্ণ অনুসারী, একদমই আল্লাহর জন্য উৎসর্গিত নিবেদিত। এক মাওলানা সাহেব নাকি এটার তর্জমা করে, মসজিদ আবাদকারী জামাতের সঙ্গে বসে থাকো তাহলে তোমার জিন্দগি ঠিক হয়ে যাবে। এই আয়াতের এই অর্থ, এই তাফসির, এই ব্যাখ্যা কোন কিতাবে আছে সে কিতাবের নাম শুনতে চাই। এই আসমানের যে জমিনের উপর একটা কিতাব বলো, আরো অনেক বিষয় আছে যেগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা দ্বীনের স্বার্থে যে হকের উপর আমরা চলতে পারি সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আলোচনার মধ্যে মাঝে মধ্যে আসবে ইনশাআল্লাহ তাআলা, তাই না? আল্লাহ আল্লাহ পাক যাকে চাইবেন তো হেদায়ত দিবেন, আল্লাহ যাকে চাইবেন না হেদায়ত দিবেন না। কিন্তু আমরা তো আল্লাহর কাছে মোহতাজ হয়ে বলবো, আল্লাহ আমরা সকলেই অপরাধী, আপনি আমাদের সকলকে হেদায়ত দেন, যারা ভুলের মধ্যে আছে তাদেরকে হেদায়ত দেন, সকলকে আমাদেরকে মেহরবানি করে আমরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছি, নিজ দয়া মাফ করে আপনার হেদায়তের নূর দিয়ে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69,
01715 8068 69, বলো ভাই 01715 8068 69, অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।